السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آج میں
জামাতের দুজন খাদেম বা সেবকের কথা বলবো। সম্প্রতি যাদের ইন্তেকাল হয়েছে তাদের একজন শ্রদ্ধেয় বশির আহমদ রফিক খান সাহেব, দ্বিতীয় জন ফজল উমর হাসপাতালের গাইনি বিভাগের ডাক্তার নুসরত জাহান সাহেবা। যেই পৃথিবীতে আসে তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়, কিন্তু সৌভাগ্যবান তারা আল্লাহ তাআলা যাদের ধর্মসেবারও তৌফিক দেন আর মানবতারও সেবা করার সুযোগ দান করেন। বশির আহমদ রফিক খান সাহেব দীর্ঘদিন জামাতের খাদেম এবং মোবাল্লিগ ছিলেন, বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব তাকে নিযুক্ত করা হয়েছিল। বড় দক্ষতার সাথে সুচারুভাবে দায়িত্ব পালন করেছেন। 2016 সনের 11 অক্টোবর প্রায় 85 বছর বয়সে লন্ডনে তিনি ইহলোক ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিএ পাস করেন। এরপর জামিয়াতুল মুবাশশিরিন থেকে 1958 সনে শাহেদ ডিগ্রি লাভ করেন। এটি পুরনো আহমদি পরিবার। তার মায়ের নাম ফাতেমা বিবি, যিনি হযরত মৌলভি মোহাম্মদ ইলিয়াস খান সাহেব মসিহ ইসলামের সাহাবির জ্যেষ্ঠ কন্যা ছিলেন। তার পিতার নাম ছিল দানিশমন্দ খান সাহেব। 1890-এর কাছাকাছি তার জন্ম হয়। তিনি দেবদর্শন এবং সত্য স্বপ্নে অভিজ্ঞ এক ব্যক্তিত্ব ছিলেন। বশির রফিক খান সাহেব জন্মসূত্রে আহমদী। তার পিতা 1921 সনে আহমদীয়ত গ্রহণ করেছেন। এ কারণে গ্রামবাসীরা তাকে সামাজিকভাবে কোণঠাসা করে দেয়। তার পিতা সংক্রান্ত একটি কথা হল, হযরত খলিফাতুল মসীহ রাবে রহমাহুল্লাহ বশির রফিক খান সাহেবকে একটা পত্র লিখেছিলেন যে আপনার পত্র সবসময় তার পুণ্যবান পিতার কথা স্মরণ করা এবং তার জন্য দোয়ার প্রতি মনোযোগ আকর্ষণ করে, কথা এবং কর্মের বিরোধ থেকে পবিত্র এবং নিষ্ঠা এবং সত্যতার মূর্তিমান প্রতীক তিনি ছিলেন। এই হলো এক আহমদীর মহিমা। তিনি লেখেন, তার সাথে আমার গভীর সম্পর্ক ছিল এবং রয়েছে আর সবসময় দোয়ার দোয়া রূপে এর বহির প্রকাশ ঘটে। আল্লাহ তাআলা তাকে রহমতে সিক্ত করুন, তার সব সন্তান সন্ততিকে সত্যিকার অর্থে তার উত্তরাধিকারী করুন। 1956 সনে তার বিয়ে হয়েছে সালিমা নাই সাহেবের সাথে, যিনি মসিমা ইসলামের সাহাবি খান আমিরুল্লাহ খান সাহেবের পুত্র ছিলেন। তার তিন পুত্র এবং তিন কন্যা রয়েছে। 1945 সনে খান সাহেব তালিমুল ইসলাম হাই স্কুলে ভর্তি হন কাদিয়ানের, তখন তার বয়স ছিল 14 বছর। সে যুগে হযরত মুসলিহ মাহমুদ রাদিয়াল্লাহু আনহু এক খুতবায় আহমদি যুবকদের জীবন উৎসর্গ করার জন্য অনুপ্রাণিত করেন। জুমার নামাজ শেষ হতে বেশ কিছু যুবক নিজেদের নাম পেশ করে, এসব সৌভাগ্যশালী যুবকদের মাঝে তিনি অন্তর্ভুক্ত ছিলেন। আজকের মতো সে যুগে রীতিমতো সিস্টেম ছিল না। যাই হোক, হযরত মুসলিহ মাহমুদ রাদিয়াল্লাহু আনহুর ব্যক্তিগত পত্র তিনি পান এবং বলেন যে আপনার ওয়াকফ গৃহীত হলো 1947 পর্যন্ত, যতদিন দেশ বিভক্ত হয়নি। কাদিয়ানে পড়ালেখা অব্যাহত রাখেন। ম্যাট্রিক বা প্রবেশিকা পাশের পর বা দেশ বিভাগের কিছু পূর্বে নিজ পৈতৃক অঞ্চলে চলে যান বা স্থানান্তরিত হন। কলেজে ভর্তি হওয়ার পর হঠাৎ করে একদিন প্রাইভেট সেক্রেটারির পত্র পাই যে হযরত মুসলিহ মাহমুদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন কাদিয়ানে এক পাঠান ছাত্র ছিল যে জীবন উৎসর্গ করেছিল, কিন্তু তার নাম মনে নেই যে কে ছিল। দেশ বিভাগের কারণে রেকর্ডও হারিয়ে গেছে বা রাবোয়াতে ছিল না। তার খবর নেন। 1945 সনের সেই ছাত্রকে যে জীবন উৎসর্গ করেছিল, খলিফা সানি বলেন কথা। দৈবক্রমে তাদের ঘরে পত্র আসে, তিনি লেখেন যে আমি সেই ছাত্র ছিলাম। হযরত খলিফা মুসা সানি রাদিয়াল্লাহু আনহু তাকে নির্দেশ দেন যে অনতিবিলম্বে রাবোয়া উপস্থিত হন। তালিমুল ইসলাম কলেজ রাবোয়ায় ভর্তি হও আর বিএ করো। তখন হযরত খলিফা মুসা সালিস রাহেমাহুল্লাহ কলেজের অধ্যক্ষ ছিলেন। 1953 সনে পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত ছিলাম, হঠাৎ করে আহমদিয়া বিরোধী দাঙ্গা আরম্ভ হয়ে যায়। সেই অবস্থায় তিনি পরীক্ষা দেন। পরীক্ষার যে ফলাফল বের হয় তিনি বলেন, এতে আমি গভীরভাবে মর্মাহত মহত হই, কারণ আমি ফেল করি, কিন্তু একই সাথে দুশ্চিন্তাও ছিল যে যদি আমার ফেলেই হওয়ার ছিল, পরীক্ষার পূর্বেই তো আল্লাহ আমাকে স্বপ্নে প্রশ্নপত্র দেখিয়েছেন যে এই পরীক্ষায় এই প্রশ্নই আসবে। খলিফা সানিও দৃঢ়তার সাথে আমাকে বলেছেন তুমি পাশ করবে। তিনি বললেন এই কারণ অনেক সময় আমার ইমান দোদুল্যমান হয়ে পড়ত, পত্র পত্রিকায় ফলাফল প্রকাশ পায় আমি মন মরা বসেছিলাম। আমার পিতা জিজ্ঞেস করেন কি হয়েছে, আমি কারণ উল্লেখ করলাম। তিনি বলেন কোনো অসুবিধা নেই, আবার পরীক্ষা দিও। দাঙ্গা হাঙ্গামার কারণে তুমি হয়তো প্রস্তুতি নিতে পারোনি। কয়েকদিন অতিবাহিত হতেই তার পিতা তাকে বলেন, আমি যখনই তোমার জন্য দোয়া করি আমি এই ধ্বনি শুনতে পাই যে বশির আহমদ পাশ করেছে। কলেজের ফলাফল যখন তাকে দেখানো হয় তিনি নীরব হয়ে যেতেন। কয়েকদিন পর আবার বলতেন যে আমি তো এই ধ্বনি এই উত্তরেই পাই যে তুমি পাশ করেছ। তিনি বলেন যে একদিন দৈবক্রমে ডাকযোগে বহু পত্র আসে, তাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটা পত্র ছিল। আমি খুলে আমি হতভম্ব হয়ে যাই যে বিশ্ববিদ্যালয় বলে যে ভুলবশত তোমাকে ফেল দেখানো হয়েছে, এখন উত্তরপত্র আবার দেখার পর এখন ঘোষণা করা হচ্ছে যে তুমি পাশ করেছ। কিছুদিন পর হাজার খলিফাতুল মসীহ সানির কাছে যাই, হুজুরের কাছে পুরো ঘটনা শোনাই। হাজার খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তো বলেছিলাম যে দোয়ার পর তোমার পাশের সংবাদ আমাকে জানানো হয়েছে, যার সংবাদ আমি তোমাকে দিয়েছিলাম যে তুমি পাশ করবে। অতএব এই যে ফলাফল এসেছে, এটাতে বোঝা যায় যে ঐশি সিদ্ধান্তকে কে টলাতে পারে। আল্লাহ সিদ্ধান্ত করেছেন, আল্লাহই জানিয়েছিলেন। এটি হাস্যস্কর ব্যাপার হতো যে একদিকে আল্লাহ খলিফা সানিকে এবং তার পিতাকেও বলছেন যে তিনি পাশ করেছেন বা পাশ করবেন, কিন্তু ফলাফল ভিন্ন। তাই সেই কথাই সত্য প্রমাণিত হয়েছে যে আল্লাহ তাআলা অবহিত করেছিলেন। এরপর হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে জামেয়ায় ভর্তি হও আর শাহেদ ডিগ্রি করো, আমার ইচ্ছা হলো তোমাকে তাবলীগের ক্ষেত্রে প্রেরণ করা, তাবলীগের ক্লাসে প্রেরণ করা। তিনি বললেন, আমাদের ক্লাসের একটি বিশেষ সম্মান যা লাভ হয়েছিল তা হল হযরত খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু আনহু কয়েকবার আমাদের ক্লাসে আসেন আর বিভিন্ন জ্ঞানে দক্ষতা অর্জনের রীতির প্রতি দিক নির্দেশনা দিতে থাকেন। খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু বিশেষ করে এদিকে দৃষ্টি আকর্ষণ করেন যে সব ছাত্রের নিজস্ব পাঠাগার থাকা উচিত এবং বই ক্রয় করার অভ্যাস থাকা উচিত। আর এই হুজুর বলছেন যে এটি এমন একটি কথা যা জামিয়ার সব ছাত্রের সবসময় স্মরণ রাখা উচিত। পৃথিবীতে এখন অনেক জামিয়া রয়েছে, ওয়াকফে জিন্দেগি রয়েছে, তাদের নিজস্ব পাঠাগার থাকা উচিত। সম্প্রতি মুরব্বীদের লন্ডনে মিটিংয়ে আমি তাদের বলেছিলাম যে মুরব্বীদের ব্যক্তিগত লাইব্রেরি থাকা উচিত, শুধু জামাতের লাইব্রেরির উপর নির্ভর করবেন না। জামিয়াতুল মুবাশ্বিরিন প্রতিষ্ঠান থেকে শাহেদ ডিগ্রি নিয়ে ওকালত তাফসিরে উপস্থিত হই। তখন মির্জা মুবারক সাহেব ওকালত তাফসির ছিলেন, খলিফা মসীহ সানির কাছে তিনি আমাকে নিয়ে যান। তিনি বলেন, একে ইংল্যান্ড পাঠিয়ে দেয়া হোক। ইংল্যান্ড যাওয়ার জন্য ওকিল তাফসির আমাকে সাথে নিয়ে যান। খলিফা সানি রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাতে বিস্তারিত দিক নির্দেশনা দেন, দোয়া দেন এবং বিদায় দেন আর কোলাকুলি করেন। 1959 সনে তিনি নিযুক্ত হন যুক্তরাজ্যে এবং পৌঁছে যান লন্ডনের ফজল মসজিদে নায়েব ইমাম হিসেবে কাজ আরম্ভ হয়। 1959 সনে যখন ইংল্যান্ডের জন্য যাত্রা করেন, একদিন মৌলানা জালালউদ্দিন শাম সাহেবের কাছে তিনি উপস্থিত হন, তাকে নসিহত করার অনুরোধ করেন। মৌলানা জালালউদ্দিন শাম সাহেব দীর্ঘদিন লন্ডন মসজিদের ইমাম হিসেবে কাজ করেছেন, তিনি বিভিন্ন নসিহত করেন। বলেন যে একটি নসিহত করছি তোমাকে, আর আমি সারা জীবন তা থেকে অনেকটা লাভবান হয়েছে। শাম সাহেব বলেন যে আমি সিরিয়ায় মুবাল্লিগ হিসেবে কাজ করেছি, আমার মাধ্যমে এক সম্পদশালী পরিবারের এক ব্যক্তি জনাব বনিরুল হাসনে সাহেব আহমদীয়ত গ্রহণ করেন, পুরনো নিবেদিত প্রাণ আহমদী ছিলেন। এরপরেই সিরিয়ায় জামাতের বিস্তার হয়। ক্রমাগতভাবে তার ধর্মসেবার প্রেরণা এবং চেতনা দৃঢ়তর হতে থাকে। মনিরুল হাসনি সাহেব প্রতিদিন আসরের পর মিশন হাউসে এসেছেন সিরিয়াতে। সেই যুগে মিশন হাউস ছিল, বিধিনিষেধাজ্ঞা ছিল না। তিনি সাগ্রহে আমার জন্য খাবার প্রস্তুত করতেন আর এ দায়িত্বে তিনি অনড় ছিলেন। রাতে আমরা উভয়ই সেই খাবার খেতাম। একদিন খাবার খাওয়া আরম্ভ করার পর আমি হাসনি সাহেবকে বলি যে আজকে তরকারিতে লবণ বেশি, ভবিষ্যতে সাবধান থাকবেন। মনিরুল হাসনি সাহেব কিছুক্ষণ নীরব থেকে বলেন, মৌলানা সাহেব আপনি জানেন আমার ঘরে কাজের জন্য বেশ কিছু সেবক রয়েছে, সম্পদশালী ছিলেন। আমি সন্ধ্যায় যখন ঘরে যাই জুতার ফিতাও চাকররা এসে খোলে, আমি আমার ঘরে কোনোদিন এক কাপ চাও বানাইনি। আমি এখানে এসে আপনার জন্য যে খাবার প্রস্তুত করি তা শুধু খোদার সন্তুষ্টি অর্জনের জন্য করি, নতুবা কোথায় আমি আর কোথায় সাল তরকারি পাকানো। তাই কোনো সময় মশলা যদি বেশি কম বেশি হয় তাহলে আমাকে ক্ষমা করবেন, কেননা খাবার রান্না করা আমার জন্য সম্ভব নয়। এই ঘটনা শুনিয়ে হযরত মৌলভী শাম সাহেব বলেন যে এই ঘটনা থেকে আমি এটি শিখেছি যে আমাদের সেবা অর্থাৎ মুবাল্লিগদের সেবা যারা আগ্রহের সাথে করে তারা আমাদের ব্যক্তিগত কোনো গুণের কারণে করে না, বরং খোদার সন্তুষ্টি এবং আহমদিয়া মুসলিম জামাতের ভালোবাসার বশবর্তী হয়ে করে। তাই সবসময় আমাদের একথা দৃষ্টিগোচর রাখা উচিত যে কেউ আমাদের যতটাই সেবা করে এটি আমাদের প্রতি তাদের অনুগ্রহ। যদি তারা কোনো ভুল করে তাহলে তাদের জিজ্ঞাসাবাদের কোনো অধিকার নেই বা তাদের সমালোচনা করার কোনো অধিকার নেই। যাই হোক, আশ্চর্যজনক বিস্ময়কর নিষ্ঠা এবং আন্তরিকতায় সমৃদ্ধ মানুষ আল্লাহ তাআলা হযরত মাসিহ ইসলামকে দিয়েছেন আর শুরু থেকে আজ পর্যন্ত দিয়ে যাচ্ছেন। তিনি বলেন যে 1964 সনে জনাব চৌধুরী রহমত খান সাহেব যখন লন্ডন মসজিদের ইমাম ছিলেন তার অসুস্থতার কারণে তিনি ফিরে যান এবং রফিক সাহেবকে মসজিদ ফজলের ইমাম নিযুক্ত করা হয়। বশির রফিক সাহেবকে 1960 সনে বশির রফিক সাহেব মুসলিম হেরাল্ড ইংরেজি পত্রিকা প্রকাশ করা আরম্ভ করেন। প্রথম দিকে 10 পৃষ্ঠা সম্বলিত ছিল, নিজেই এডিটর সম্পাদক ছিলেন, বাকি কাজও নিজেই করতেন। 1962 সনে হযরত সাইয়েদা মির্জা বশির আহমদ সাহেবের প্রেরণায় পাক্ষিক আকবর আহমদিয়া পত্রিকা আরম্ভ করেন। তিনি বলেন এই পত্রিকার প্রতিষ্ঠাতা এবং দীর্ঘদিন সম্পাদকের সম্মানও আমার লাভ হয়েছে আর রীতিমতো এর জন্য প্রবন্ধ লিখতে থাকেন। বড় জ্ঞানী মানুষ ছিলেন। হযরত মসিহ ইসলাম কর্তৃক সূচিত পত্রিকা রিভিউ অফ রিলিজিয়ন্স এর সম্পাদকের সম্মান তিনি লাভ করেন। 1967 সনে সন থেকে আরম্ভ করে তার খেলাফতকালে ইউরোপের আটবার সফর করেন। তার মাঝে 60টিতে মাওলানা বশির রফিক সাহেব খলিফাতুল মসিহ সালেস রহমাহুল্লাহর কাফেলায় অন্তর্ভুক্ত ছিলেন। দুবার প্রাইভেট সেক্রেটারি হিসাবেও সফর সাথী হিসাবে যাওয়ার সুযোগ হয়। 1970 সনে পাকিস্তান ফিরে আসেন। হযরত খলিফাতুল মসিহ সালেস এর প্রাইভেট সেক্রেটারি হিসাবে নিযুক্ত হন। 1971 আবার লন্ডন ফিরে আসেন আর ইমাম হিসেবে নিজের পুরনো দায়িত্ব বুঝেন। 1976 সনে হযরত খলিফাতুল মসিহ সালেস রহমাহুল্লাহর সাথে তার প্রাইভেট সেক্রেটারি বা ব্যক্তিগত সচিব হিসাবে আমেরিকা কানাডা সফরে যাওয়ারও তার সৌভাগ্য হয়। 1978 সনে মে মাসে যে আন্তর্জাতিক ডেলিভারেন্স ফ্রম দ্য ক্রস সম্মেলন হয়েছে তাতে অংশগ্রহণের জন্য খলিফাতুল মসিহ সালেস রহমাহুল্লাহ আসেন। এর ব্যবস্থাপনাকে সফলতার দ্বার প্রান্তে উপনীত করার জন্য ইংল্যান্ডের বন্ধুগণ মজলিসে আমেলা এবং কনফারেন্স কমিটি দিন রাত কাজ করেছেন এবং টিম ওয়ার্কের উন্নত দৃষ্টান্ত স্থাপন করেন। তার নিগরানিতে তত্ত্বাবধানে এই কাজ সাধিত হয়েছে। 1964 থেকে 70 আর পর 71 থেকে 79 লন্ডন মসজিদের ইমাম ছিলেন। মুসলিম হেরাল্ড পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক 61 থেকে 79 হযরত খলিফাতুল মসিহ সালেসের প্রাইভেট সেক্রেটারি ছিলেন 70 থেকে 71 পর্যন্ত। এরপর 1985 সনের নভেম্বরে তারিকুদ্দিনের ওকিলুদ্দান নিযুক্ত হন। 87 পর্যন্ত ওকিলুদ্দান ছিলেন। রাবোয়ার ওকিলুদ্দান হিসাবে 82 থেকে 85 পর্যন্ত কাজ করেছেন। এডিশনাল ওকিলুদ্দান হিসাবে কাজ করেছেন 83 থেকে 84 পর্যন্ত। এডিশনাল ওকিলুদ্দান লন্ডন হিসাবে কাজ করেছেন 1987 থেকে 97 পর্যন্ত। রিভিউ অফ রিলিজিয়ন্সের এডিটর হিসাবে কাজ করেছেন 83 থেকে 1985 পর্যন্ত। রিভিউ অফ রিলিজিয়ন্সের সম্পাদক মন্ডলের সভাপতি হিসাবে কাজ করেছেন 1988 থেকে 95 পর্যন্ত। 1971 থেকে 1985 পর্যন্ত সাধারণ জীবন আহমদিয়ার মেম্বার ছিলেন। 1971 থেকে 73 পর্যন্ত ইফতা কমিটির মেম্বার ছিলেন। 1984 থেকে 87 পর্যন্ত কাজা বোর্ডের মেম্বার ছিলেন। অনুরূপভাবে অনেক জাগতিক সংগঠনেও কাজ করার তার সুযোগ হয়েছে। ওয়ান্সওয়ার্থ রোটারি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, রোটারি ক্লাবের প্রেসিডেন্টও নিযুক্ত হন। ওয়ান্সওয়ার্থের 1988 সনে লাইবেরিয়ার রাষ্ট্রপ্রধান জনাব টবম্যানের আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে তিনি যান এবং তাকে আমন্ত্রণ জানানো হয়। লাইবেরিয়ার অনারারি চিফ তাকে নিযুক্ত করা হয়। তার পুত্র লেখেন, রীতিমতো তাহাজ্জুদ পড়তেন, গভীর আকুতি মিনতির সাথে দোয়া করতেন, নাম লিখে রাখতেন দোয়ার তালিকায় যেন ভুলে না যান, হজসেদার দরুদ পড়তেন, চাঁদার গুরুত্ব আমাদের সামনে স্পষ্ট করেন। তিনি তার ভাই কর্নেল নজির সাহেব তার ঘটনা লেখেন। আমি সংক্ষেপে যা পূর্বে বলেছিলাম যে খলিফা সাদি রাদিয়াল্লাহু আনহু যখন তাকে ডাকেন তখন তিনি ল কলেজে ভর্তি হয়ে যান। খলিফা সানির যখন পত্র আসে তার পিতার কাছে যে তাকে পাঠান, তাকে পাঠানোর জন্য যখন পত্র লেখেন খলিফা সানি, তিনি বলেন আমি আইনশাস্ত্র পড়ে জামাতের উত্তম সেবা করতে পারবো। খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু তার উত্তরে লিখেছেন যে আমাদের ধর্মসেবাকারী উকিলের প্রয়োজন জাগতিক নয়, জাগতিক মর্যাদা সম্মান এবং উন্নতি দেখতে চাই, আল্লাহ তাআলা তাকে ওয়াকফের বরকতে সবই দান করবেন। আমার পিতা এই পত্র আমার ভাইকে দেন। তিনি বলেন পত্র পাঠ করার পর কোনো প্রশ্ন না করেই নিজের সাজ সরঞ্জাম নিয়ে চলে যান। তো দেখুন খোদা তাআলা কিভাবে এই কথাগুলো পূর্ণ করেন। তিনি আইনবিদ হলে হয়তো জাগতিক সম্মান লাভ করতেন, কিন্তু এখন জাগতিক সম্মানও লাভ হয়েছে আর ধর্মের ধর্মসেবারও সুযোগ হয়েছে। তার ভাই লেখেন খলিফা সানি যা লিখেছিলেন সেই সব কিছু ওয়াকফের কল্যাণে লাভ হয়েছে, মর্যাদাও লাভ হয়েছে, খ্যাতিও আর সম্মানও সবকিছু এক কথায় লাভ হয়েছে। খোদার কৃপায় বড় সফল কর্মময় জীবন তিনি অতিবাহিত করেছেন। খেলাফতের সাথে তার গভীর বিশ্বস্ততার সম্পর্ক ছিল। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন, তার হৃদপিণ্ডের অপারেশন হয়েছে। এক সময় নৈরাশ্যকর পরিস্থিতি দেখা দেয়, খোদা তাআলা দীর্ঘজীবী করেন। এই রোগের কারণে দুর্বলতায় ভুগতেন, কিন্তু রীতিমতো আমাকে শুধু পত্রই লিখতেন না আর বিশ্বস্ততা আন্তরিকতাই প্রকাশ করতেন না, কেবল যেখানেই শুনতেন যে আমি কোনো অনুষ্ঠানে যোগ দিচ্ছি অবশ্যই সেই অনুষ্ঠানে উপস্থিত হতেন। একবার ওয়াকার সাহায্যে বা যেভাবে হোক অনেক সময় দুর্বলতার সত্ত্বেও জুমায় অবশ্যই আসতেন। আল্লাহ তাআলা তার প্রতি মাগফিরাত করুন, তার পদমর্যাদা উন্নীত করুন, তার সন্তান সন্ততিকে নিষ্ঠা আর বিশ্বস্ততার সাথে জামাতের সাথে সম্পর্ক বজায় রাখার এবং তার পদাঙ্ক অনুসরণের তৌফিক দিন। আমি যেভাবে বলেছি যে দ্বিতীয় স্মৃতিচারণ হবে শ্রদ্ধেয় নুসরত জাহান মালিক সাহেবার, যিনি হজরত মৌলানা আব্দুল মালিক খান সাহেবের কন্যা ছিলেন। 2016 সনের 11 অক্টোবর লন্ডনে তিনি ইহধাম ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাবয়ে বসবাস করতেন কিন্তু ব্রিটিশ নাগরিক ছিলেন, প্রত্যেক বছর আসতেন লন্ডনে পেশাদারী দক্ষতা অর্জনের জন্য, বিভিন্ন হাসপাতালে যেতেন আর এছাড়া একটু অসুস্থ ছিলেন, কিছুদিন থেকে চিকিৎসা করাচ্ছিলেন এখানে, তাই এখানে ছিলেন। জলসার পরে হঠাৎ করে তার ফুসফুসে ইনফেকশন হয় আর তা অবনতির দিকে যেতে থাকে। এরপর ফুসফুসের ফুসফুস কাজ করা ছেড়ে দেয়, কিন্তু আল্লাহর ফজলে এক পর্যায়ে কিছুটা আরোগ্য লাভ হয়। ডাক্তার আশার বাণীও শোনান, কিন্তু একই সাথে দ্বিতীয়বার আক্রান্ত হলে ঝুঁকি কথা ব্যক্ত করে, কিন্তু শীত দীর ছিল, একদিন হঠাৎ করে আবার আক্রান্ত হন আর কয়েক ঘন্টার ভিতরেই তিনি ইন্তেকাল করেন। তাঁর জন্ম হয় 1951 সনের 15 অক্টোবর করাচিতে। ডক্টর নুসরত জাহান সাহেবের পিতার শ্রদ্ধেয় মৌলানা আব্দুল মালিক খান সাহেব জামাতের প্রবীণ সেবকদের অন্তর্ভুক্ত হজরত খান জুলফিকার আলী খান সাহেবের পুত্র ছিলেন তিনি। তার পৈতৃক এলাকা ছিল নজিবাবাদ বৈজনূরের, যা উত্তর প্রদেশে অবস্থিত। তিনি হজরত মসিহ মউদ আলাইহিস সালামের, অর্থাৎ ডক্টর নুসরত জাহান সাহেবের দাদা হজরত মসিহ মউদের হাতে বয়াত করেন 1900 সনে পত্রযোগে। এরপর 1903 সনে হজরত মসিহ মউদ আলাইহিস সালামের সকাশে উপস্থিত হন, সাক্ষাতের সুযোগ লাভ করেন। হজরত মৌলানা খান জুলফিকার আলী খান সাহেব গওহর হজরত মসিহ ইসলামের বাসনা এবং ইচ্ছা অনুসারে পুত্রকে ধর্মের খাতিরে শৈশবেই ওয়াকফ করেছিলেন, যদিও জন্ম তার পরে হয়েছিল 1911 সনে, কিন্তু পূর্বেই তিনি ওয়াকফের ইচ্ছা পোষণ করতেন। মাদ্রাসা আহমদিয়া ভর্তি হওয়ার পর পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে থেকে 1932 সনে মৌলভী ফাজল করেন। এরপর ভালো এক চাকরি হয় তার, কিন্তু মৌলভী আব্দুল মাল খান সাহেবের পিতা তাকে বলেন বা লেখেন যে আমি তোমাকে জাগতিক আয় উপার্জনের জন্য পড়ালেখা করাইনি, কাউকে ধর্মীয় উপার্জন করা দরকার কারো। এ পত্র পেতেই মৌলানা আব্দুল মালিক খান সাহেব পদত্যাগ করে কাদিয়ান ফিরে আসে মোবাইলের ক্লাসে যোগ দেন। এই নিষ্ঠা এবং আন্তরিকতার প্রেরণাই ডক্টর নুসরত জাহান সাহেবের মাঝে বিদ্যমান ছিল। পড়ালেখা তিনি শেষ করেন যুক্তরাজ্যে, প্রথমে পাকিস্তানে এমবিবিএস করেন আর যুক্তরাজ্যে এসে স্পেশালাইজ করেন। যে কোনো স্থানে গিয়ে তিনি বহু পয়সা উপার্জন বা লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারতেন, কিন্তু ধর্ম এবং মানবতার সেবার জন্য ছোট শহর রাবোয়ে এসে বসতি স্থাপন করেন। আর হাসপাতালের প্রয়োজনও ছিল, সেই প্রয়োজন বা চাহিদা অনুসারে কাজ করেন। সারা জীবন নিঃস্বার্থভাবে এমন সেবা করেছেন যা পরম উন্নত মার্গের ছিল, যা ছিল পরম উন্নত মার্গের। তার সম্পর্কে অনেকেই নিজেদের আবেগ অনুভূতি প্রকাশ করেছেন, সবকিছু তুলে ধরা তো কঠিন, কিছু আপনাদের সামনে উপস্থাপন করব। তার একমাত্র কন্যা নাম হল আয়েশা নুদরত, এখন তিনি যুক্তরাজ্যেই তার স্বামীর সাথে অবস্থান করছেন। তাদের সাথে রয়েছে তাদের 3 সন্তান। যেভাবে বলেছি, ডাক্তার সাহেবা এমবিবিএস করেছেন পাকিস্তান থেকে, ফাতেমা জেনা মেডিকেল কলেজ থেকে, এরপর ইংল্যান্ড থেকে আর সিওজি অর্থাৎ গাইনিতে স্পেশালাইজ করেন, রয়্যাল কলেজ অফ অবস্টেট্রিশিয়ান এবং গাইনোকোলজিস্ট থেকে। ১৯৮৫ সনে ফজলে উমর হাসপাতালে কাজ আরম্ভ করেন। ১৯৮৫ এপ্রিল থেকে এখন পর্যন্ত এই দায়িত্ব পালন করছিলেন তিনি। তিনি যকৃতের রোগে আক্রান্ত ছিলেন, আমি যেভাবে বলেছি, এর চিকিৎসার জন্য ছুটি নিয়ে 5 এপ্রিল লন্ডন এসেছেন। চিকিৎসা চলছিল, আল্লাহর ফজলে চিকিৎসা সফলও হয়। এরপর আবার ফুসফুসে ইনফেকশন হয় জলসার পর, তা থেকেও মনে হচ্ছিল যে কিছুটা তিনি সুস্থতার দিকে, কিন্তু পুনরায় রোগের হামলা হয় এবং ইহধাম ত্যাগ করেন। তার জামাতা মকবুল মুবাশির সাহেব বলেন, খোদার উপর সুগভীর আত্মবিশ্বাস ছিল, ইবাদতের প্রতি গভীর আগ্রহ ছিল, খানের প্রতি ভালোবাসা এবং খেলাফতের প্রতি ছিল সম্পৃক্ততা, স্বতঃস্ফূর্তভাবে খেলাফতের আনুগত্য করতেন। মানব সেবা, রোগীর আরোগ্য এবং রোগীর আরামে ছিল তার কাছে অগ্রগণ্য। এই কথাগুলো যা তিনি বর্ণনা করছেন, উত্তর প্রসাদ ব্যক্তিগতভাবে ওর সাক্ষী যে এটি তিনি অতিরঞ্জন করছেন না, সত্যিকার অর্থে এইসব বৈশিষ্ট্য তার মাঝে ছিল। প্রত্যেক অপারেশন এবং চিকিৎসার পূর্বে দোয়া করতেন, প্রতিদিন সৎকার দিতেন, রাবোয়ায় বসবাসকারী বুজুর্গদের রোগীর আরোগ্যের জন্য অনুরোধ করতেন, অনেক দরিদ্র রোগীদের নিজের জেব থেকে বা বন্ধু বান্ধবের কাছ থেকে নিয়ে চিকিৎসা করতেন, জামাতের টাকা পয়সা ব্যয়ে খুব যত্নবান ছিলেন, চেষ্টা করতেন যেন স্বল্প খরচে কাজ হয়, জামাতের এক পয়সা যেন নষ্ট না হয়। তিনি বলেন, আমি লাহোরের প্রাইভেট হাসপাতালে কাজ করতাম, আমাকে জিজ্ঞেস করতেন অমুক জিনিস কোন কোম্পানির কাছ থেকে কত মূল্যে ক্রয় করেছ, আর অমুক ঔষধ কোন মূল্যে কোন কোম্পানির কাছ থেকে ক্রয় করেছ। এরপর যথাযথ মনে হলে একই জিনিস ফজলুবর হাসপাতালের জন্য সেই সকল প্রতিষ্ঠানের কাছ থেকে স্বল্প মূল্যে পাঠিয়ে দিতাম। পিতামাতার প্রতি গভীর ভালোবাসা ছিল, তার সেবাও করেছেন, তার মায়ের দীর্ঘ অসুস্থতার যুগে তার সেবা করেছেন, নিজের দায়িত্ব পালন করেছেন, মায়েরও সেবা করেছেন। নিজের রোগাক্রান্ত অবস্থায় শেষ দিনগুলো বড় ধৈর্যের মাঝে সাহসিকতার সাথে অতিবাহিত করেছেন। হাসপাতালে প্রায় 2 মাস ছিলেন, সবসময় এটি বলতেন যে তেলাওয়াত শোনাও, ঘরে সন্তান সন্ততিদের নামাজ এবং তেলাওয়াতের নির্দেশ দিয়েছেন। সন্তান সন্ততির মাঝে পুণ্যের কোনো অভ্যাস দেখলে, তেলাওয়াত করতে দেখলে আনন্দিত হতেন, দোয়া দিতেন। মোবাশের সাহেব বলেন যে আমাদের কন্যা বয়স যখন 12 বছর হয় তাকে মাথা ঢাকা এবং পর্দার ব্যাপারে যত্নবান হওয়ার নসিহত করতেন হযরত আম্মা জান এবং অন্যান্য বুজুর্গদের বরাতে। ছোট ছোট কথা এবং গুরুত্বপূর্ণ কথা বিভিন্ন দৃষ্টান্তের মাধ্যমে বোঝাতেন, নিজেও পর্দার ব্যাপারে খুবই যত্নবান ছিলেন। অতএব পিতামাতা এবং তাদের জ্যেষ্ঠরা যদি সন্তান সন্ততিকে নসিহত করেন তাহলে মেয়েদের মাঝে পর্দা না করার যে জড়তা রয়েছে তা দূর হয়ে যায় এবং সৎসাহস জন্মাতে পারে। ডক্টর নুসরত মজুমদার সাহেব ফজলুমর হাসপাতালে কাজ করেন, তিনি বলেন, ডক্টর নুসরত জাহান সাহেবের সাথে প্রায় 18 বছরের সঙ্গ ছিল আমার। হাউস জব শেষ করেই ফজলুমর হাসপাতালের গাইনি বিভাগের অংশ হয়ে যাই। আমার সমস্ত পেশাদারি প্রশিক্ষণ আমাকে দিয়েছেন ডাক্তার সাহেবা, এক যোগ্য শিক্ষিকা ছিলেন। জীবনের প্রতিটি বিভাগে পথের দিশা পেতাম তার কাছে। সুদৃঢ় এবং সম্পূর্ণ ব্যক্তিত্ব ছিল, অসাধারণ দক্ষতা আল্লাহ তালা তাকে দিয়েছিলেন। তিনি এক আনুগত্যকারিণী এবং সহানুভূতিশীল কন্যা এবং স্নেহশীল মা ছিলেন, এক ডিসিপ্লিন শিক্ষিকা এবং সহমর্মিনী বোন এবং বান্ধবীও ছিলেন। তিনি বলেন তার সারা জীবন ত্যাগে পরিপূর্ণ, জামাত সেবার জন্য ব্যক্তিগত জীবনকে উপেক্ষা করেছেন, তার প্রেফারেন্স সাধারণ মানুষ থেকে আলাদা ছিল। তিনি বলেন, আমার দুই কন্যা রয়েছে, একটি আমার নিজের কন্যা, অপরটি হল আমার বিভাগ। সবসময় গাইনি বিভাগের উন্নতির চেষ্টা থাকতেন, রোগীদের খেদমতের জন্য সবসময় সোচ্চার এবং সচেতন থাকতেন, প্রস্তুত থাকতেন। বিশেষ করে জামাতের কর্মী দরিদ্র কর্মীদের বিষয়ে খুবই যত্নবান ছিলেন, বারবার ফোন করে তাদের রোগ সম্পর্কে জিজ্ঞেস করতেন, কারো স্ত্রী অসুস্থ হলে। তার কর্মী বাহিনীকে খুবই ভালোবাসতেন, তাদের বেশি কাজ করালে কোনো ক্ষেত্রে কাউকে যদি বেশি কাজ করতে হয় কোনো রোগীর কারণে, ঘর থেকে তাদের জন্য খাবার পাঠাতেন। কোনো কঠিন মুহূর্তে তাদের সাহায্যের চেষ্টা করতেন। সবাই একটি কথা লিখেছে যে খেলাফতের প্রতি তার গভীর ভালোবাসা ছিল, সম্পর্ক ছিল। আর হুজুর বলছে এটি সত্য কথা, অসাধারণ সুসম্পর্ক ছিল খেলাফতের সাথে। গত বছর থেকে সব গুরুত্বপূর্ণ কাজে আমাকে সামিল করতেন, আমাকে গাইনি সার্জারি শিখিয়েছেন এবং বলতেন যে আমার সময় অনেক অল্প রয়ে গেছে। তিনি বলেন, তখন কখনো আমি তার কি বলতে চাচ্ছেন তা সেদিকে মনোযোগ দিইনি, কারণ খুবই অ্যাক্টিভলি কাজ করছেন। কিন্তু মৃত্যুর পর আমি বুঝতে পারছি যে তার কিছু ধারণা ছিল নিজের অসুস্থতার কারণেও। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, রাবোয়াবাসীদের উপর তার অশেষ অনুগ্রহ রয়েছে। আজ প্রতিটি চোখ অশ্রুসিক্ত, প্রতিটি হৃদয় দুঃখ ভারাক্রান্ত, অনেক পত্র এসেছে আর সত্য কথা লিখেছেন সকলে। ডাক্তার আমাতুল হাই সাহেবা, তিনি গানাতে আমাদের হাসপাতালে ডাক্তার, তিনি বলেন, আমিও আমার প্রারম্ভিক বা প্রাথমিক ট্রেনিং আমাকে দিয়েছেন ডক্টর নুসরত জাহান সাহেব। এরপর আমি যখন ঘানা যাই, আমার সাথে হোয়াটসঅ্যাপ এবং ইমেইলে সবসময় যোগাযোগ ছিল। গাইনি সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে সানন্দে এর উত্তর দিতেন এবং দিক নির্দেশনা দিতেন। সকল সমস্যার সময় এটি বলতেন যে খলিফা ওয়াক্তকে দোয়ার জন্য লেখো। পুনরায় লেখেন যে ডাক্তার সাহেবের সাথে সাথে যখন কাজ করতাম ছোট ছোট বিষয়েও বিষয়ের প্রতিও তার দৃষ্টি থাকত। তিনি বলতেন, আমার মনে আছে যখনই অতিরিক্ত বাতি জ্বলতে দেখতেন তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিতেন এবং বলতেন যে বিনা কারণে কেন জামাতের পয়সা নষ্ট করছো। বিবাহিতদের বিয়ে সফল করার প্রতি মনোযোগ আকর্ষণ করতেন। তিনি বলেন, রক্ত সম্পর্ক কখনো ছিন্ন হয় না, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক প্রেম ও ভালোবাসার সম্পর্ক হয়ে থাকে, তা যদি না থাকে এটি কখনো সফল হয় না। এটি ভালো একটি ব্যবস্থাপত্র, সকল জুটির এটি মেনে চলা উচিত। তিনি আরো বলেন যে হাসপাতালে সম্প্রতি তার রোগ আক্রান্ত হওয়ার পূর্বে লন্ডন হাসপাতালে ভর্তি হওয়ার কয়েকদিন বুড়াপাকে ফোন করেন, বলেন যে রাবয়ায় নতুন গাইনি থিয়েটার নির্মিত হয়েছে, জানি না গিয়ে দেখা সম্ভব হবে কি না। আমাকেও তিনি বলেছিলেন বা তিনি বলেছেন যে দেরি হয়ে যাবে, তাই নাজারে আলার হাতে তার উদ্বোধন করিয়ে দেন। তিনি তাকে দিক নির্দেশনা পাঠিয়েছেন, কারণ ব্যক্তির পরিবর্তনে জামাতের কাজ বন্ধ হতে পারে না। ডক্টর নুরি সাহেব রাবয়, তিনি তাহের হার্ট ফাউন্ডেশনের ইনচার্জ, তিনি বলেন গত নয় বছরের অধিক কাল থেকে শ্রদ্ধেয় নুসরত জাহান সাহেবের সাথে জুবাইদা বানি উইং এবং তাহের হার্ট ইনস্টিটিউটে কাজ করার সৌভাগ্য হয়েছে। তার মাঝে কিছু এমন গুণা বলেছিল যা আজকাল ডাক্তারদের মাঝে খুব কমই দেখা যায়। অত্যন্ত নেক, দোয়াগো, উন্নত চরিত্র অধিকারী নেই, খোদাভীতি রাখতেন, নিজের রোগীদের জন্য দোয়াকারী নেই, সূক্ষ্মতার সাথে পর্দায় অভ্যস্ত, কোরআনের ব্যাপক জ্ঞানের অধিকারিণী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত মসীহ মওউদের উত্তম আদর্শ অনুসরণকারিণী মহিলা ছিলেন। পর্দার ভিতর থেকে তিনি যুক্তরাজ্যেও পড়ালেখা করেছেন। এরপর বিভিন্ন হাসপাতালে জ্ঞান বৃদ্ধির জন্য আসতেন, কিন্তু সবসময় নেকাব পরেছেন, পর্দা করেছেন, বোরকা পরেছেন, কোনো প্রকার হীনমন্যতা ছিল না, সব কাজ করেছেন পর্দার ভিতর থেকে। তাই সেসব মেয়ে যাদের যারা অজুহাত দেখায় যে পর্দা পরে আমরা কাজ করতে পারি না, তাদের জন্য তিনি এক আদর্শ নারী ছিলেন। তিনি আরো বলেন যে নিজ বিভাগে কবির দক্ষতা রাখতেন, অত্যাধুনিক প্রযুক্তি সম্পর্ক অবহিত ছিলেন, নিজের জ্ঞানকে যুগের দাবি অনুসারে বৃদ্ধি করে কাজ করতেন, কখনো নিজের কাজ করতে গিয়ে সময়ের দিকে তাকাননি, আর যে সমস্ত সুযোগ সুবিধা ছিল সেগুলো অন্যায় ব্যবহার করেননি। ভয়াবহ অবস্থায় যে সমস্ত রোগীরা থাকে তাদের জন্য নিজের ছুটি বাদ দিয়ে 12 ঘন্টা দৈনিক কাজ করতেন। তিনি বলেন, আমার মনে আছে প্রসবের এক জটিল কেসের সময় সারা রাত জেগে কাজ করেছেন। তিনি সম্ভাব্য অপশন সম্পর্কে রোগীদের অবহিত করতেন, যে কারণে রোগীদের তার উপর বড় আস্থা ছিল। সুযোগ সুবিধা এবং নীতি 100% মেনে চলতেন, নিজ দায়িত্ব বড় বিশ্বস্ততার সাথে পালন করতেন। কেউ কেউ বলত তার যুগে আমাকে অনেকে দেখত যে তিনি কঠোর ছিলেন নীতির অনুসরণের কারণে, কিন্তু তার হৃদয় ছিল খুবই কোমল, উদারতা এবং সহানুভূতি তার এক সাধারণ বৈশিষ্ট্য ছিল। ডাক্তার নুরি সাহেব বলেন যে এক বৃদ্ধা নারী যিনি তাহের হার্ট ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলেন, তিনি তার এক ঘটনা শুনিয়েছেন যে একবার ডাক্তার সাহেব তার কাজ শেষ করে গাড়িতে বসে ঘরে যাচ্ছিলেন। তিনি আমাকে হাসপাতালের কাছে আকসা রোডে দেখেন, গাড়ি থামিয়ে আমার কাঁধে হাত রেখে বড় স্নেহের সাথে আমার রোগ সম্পর্কে জিজ্ঞেস করেন, সেখানেই দাঁড়িয়ে ঔষধ প্রস্তাব করেন, এরপর চলে যান। তার বাগ্মিতাও ছিল বড় গভীর। তার পিতা মৌলানা আব্দুল মালিক খান সাহেব বড় উন্নত পর্যায়ের এক বক্তা ছিলেন। ফজিয়া শামীম সাহেব লাহোরের লাজনার সদর নুরী সাহেবকে অবহিত করেন লাহোরে লাজনাদের উদ্দেশ্যে বক্তব্য করার জন্য ডাকা হলে তার ব্যক্তিত্ব এবং বাগ্মিতার সবার উপর সমানভাবে প্রভাব পড়ত। তার কথাবার্তার কেন্দ্রবিন্দুতে আহমদীয়ত খেলাফত এবং খোদার কৃপারাজির বিবরণ। তার বক্তৃতায় তার মরম পিতা আব্দুল মালিক খান সাহেবের বৈশিষ্ট্য প্রকাশ পেত। খেলাফতের প্রতি বিশ্বস্ততা এবং নিষ্ঠার সম্পর্ক ছিল। মিটিং, সেমিনার এমনকি ওয়ার্ডের দায়িত্ব পালনের সময় খলিফা ওয়াক্তের নির্দেশাবলী উল্লেখ করতেন। খেলাফতের প্রতি ভালোবাসা শুধু বলি সর্বস্ব ছিল না, বরং তার কর্মেও তা প্রকাশ পেত। সত্যিকার অর্থে এক আদর্শ নারী ছিলেন ডক্টর মোহাম্মদ আহমদ আশরাফ সাহেব। লেখেন, আল্লাহ তাআলা তাকে অসাধারণ অন্তর্দৃষ্টি এবং দূরদর্শিতায় ধন্য করেছিলেন। অনেক সময় রোগীর চিকিৎসার ক্ষেত্রে কোনো প্রসিডিওর কিছুক্ষণের জন্য বিলম্বিত করতেন, পরে তার সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হতো। খুবই উন্নত ব্যবস্থাপক ছিলেন। তার বিভাগের কাজ খুব সুন্দরভাবে সমাধান করতেন, নীতি মেনে চলতেন, নিজের অবস্থানকে পরিষ্কারভাবে তুলে ধরতেন, বিষয় সঠিকভাবে খতিয়ে দেখা এবং ভবিষ্যতে তা থেকে শিখা ছিল তার অভ্যাস। প্রশাসনিক বিষয়ে প্রতাপ প্রভাব নিজের জায়গায়, কিন্তু সহকর্মীদেরকে তিনি গভীরভাবে ভালোবাসতেন, তাদেরকে সুখ দুঃখে অংশীদার করতেন। তার সহানুভূতি এবং স্নেহের গণ্ডি আত্মীয় স্বজন প্রতিবেশী কর্মচারী এবং হাসপাতাল পর্যন্ত সীমাবদ্ধ ছিল না, বরং কর্মচারীদের পরিবার, তাদের রোগী, তাদের আত্মীয় স্বজন সকলকেই তার থেকে উপকৃততা আমরা বারবার দেখেছি। অভাবীদের খোলা হাতে এবং তাদের আত্মসম্মান বোধের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নীরবে তাদের খেদমত করতে দেখেছি। গুরুত্বপূর্ণ বিষয়ের রেকর্ড তিনি সংরক্ষিত রাখতেন। তিনি লেখেন যে, আমার জানা মতে তার নেতৃত্বে গাইনি বিভাগের রেকর্ড এখন সবচেয়ে উত্তম এবং সুরক্ষিত অবস্থায় রয়েছে। একজন মুরব্বীর নাম হল ফেজাল ইয়া সাহেব। তিনি লেখেন যে, খুবই সহানুভূতিশীলা ছিলেন। 1989 সনে এই অধম যখন জামে আমাদের আবহাওয়ায় শিক্ষকতা করছিল, তখন আমার স্ত্রী সন্তানদের নিয়ে রাবোয়ায় স্থানান্তরিত হই। ডাক্তার সাহেব আমাদের চিকিৎসা আরম্ভ করেন। বাচ্চার প্রসবের বিষয় ছিল বা অন্য কোনো বিষয় ছিল, খুবই স্নেহশীল সহানুভূতিশীল ছিলেন। চিকিৎসার সময় এক ওয়াকফি জিন্দেগি স্ত্রী হিসেবে আমার স্ত্রী এবং আমাদের সন্তানরা সবসময় তার বিশেষ স্নেহ এবং ভালোবাসায় ধন্য হয়েছে। আমাদের চার সন্তান, তিন মেয়ে এবং এক পুত্র, ফজলুমোর হাসপাতালেই তাদের জন্ম হয়। সবসময় সন্তানদের এবং তাদের মায়ের স্বাস্থ্য সম্পর্কে নিজের চেয়ে বেশি চিন্তাশীলা পেয়েছে। আমাদের ঘরে যখন চার কন্যার জন্ম হয়, একবার তৃতীয় মেয়ে, মনে হয় চার মেয়ে এক পুত্র হবে। একবার আমার তৃতীয় কন্যা, যার বয়স তখন কেবল 4 বছর ছিল, তার ঘরে গিয়ে তাকে বলেন যে, আমাদেরকে ভাই এনে দেন। ডাক্তার সাহেব তাকে গভীর স্নেহ দেন এবং বলেন যে, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তালা তোমাকে তোমাদের ভাই দেন। এরপর তার স্ত্রী যখন অন্তঃসত্ত্বা হন, ডাক্তার সাহেব আর নিজেও দোয়া করেছেন। হযরত খলিফাতুল মসীহ রাবি রাহিমাহুল্লাহকে দোয়ার জন্য লেখেন, আর প্রত্যেক সাক্ষাতে সবার কাছে তার জন্য দোয়ার অনুরোধ করতেন। তিনি বলেন, অবশ্যই খোদা কৃপা করেছেন, আমাদের ঘরে যখন ছেলে হয় স্বয়ং এসে আমাদের ঘর থেকে আমার মেয়েকে নিয়ে যান, বলেন যে, যাও, খোদা তালা তোমাদেরকে ভাই দিয়েছেন। এরপর নিজের গাড়িতে ঘরে রেখে গেছেন আমার স্ত্রীকে। অনেক আহমদি রোগিনীরাও তার কাছে আসত। একবার তিনি নিজেই শুনিয়েছেন, চিনিউটের আহমদী মৌলভী সাহেব আসে, তার সন্তান হতো না, তার স্ত্রীর, সেই মৌলভীর। তার চিকিৎসায় আল্লাহ তাআলা ফজল করেছেন এবং তার স্ত্রী অন্তঃসত্ত্বা হয়। তিনি বলেন, মৌলভী সাহেব 9 মাস আমার নিয়ন্ত্রণে আছে, তাকে তিনি 9 মাস তবলিগ করেন, তাই কোনো প্রকার ভয় ভীতি তার ছিল না। তাহের নদীম সাহেব, যিনি আরবি ডেস্কে কাজ করেন, তিনি বলেন ডাক্তার সাহেবের ঔষধের চেয়ে দোয়ার উপর বেশি ভরসা ছিল। আমি যখন লন্ডন চলে আসি, স্ত্রী সেখানেই ছিলেন, আমার কোনো অপারেশনের প্রয়োজন ছিল, তার স্ত্রীর আশঙ্কা দেখা দেয়। ডাক্তার সাহেব স্বয়ং জানিয়েছেন যে তখন আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেছি যে হে আল্লাহ, ওয়াকফে জিন্দেগির স্ত্রী তার স্বামী তোমার ধর্মের সেবার জন্য, ধর্মের খেদমতের জন্য গিয়েছে, তুমি কৃপা করো। কিছুক্ষণ পর খোদাতালা এমনভাবে ফজল করেন, রক্তক্ষরণ হচ্ছিল, রক্ত বন্ধ হয়ে যায়, অপারেশনের প্রয়োজন হয়নি। তখন আতিথেয়তা সম্পর্কে তার নদীম সাহেব লেখেন যে হেওয়ার মোবাশের জন্য আরবরা আসে বসে 53 গেস্ট হাউস, লন্ডনের 53 গেস্ট হাউসে তিনি নিজেও অবস্থান করছিলেন, আরবরাও সেখানে এই অবস্থান করত। একদিন তার মেয়ের সাথে কিচেনে পরোটা পাকাচ্ছিলেন, পরোটা প্রস্তুত করছিলেন, তিনি বলেন যে আরব যারা হেওয়ার মোবাশেরে যোগ দিচ্ছে, তাদের যারা ধর্ম ধর্মের সেবা করছে, নিজ হাতে তাদের পরোটা বানিয়ে খাওয়াতে চাই, আর আমি চাই যে এইভাবে এই জেহাদের পুণ্যে যেন আমিও ভাগী হই। আমাদের রাবোয়া জামে আহমদিয়ার প্রিন্সিপাল তার অ্যালার্ট হওয়া এবং পর্দা সম্পর্কে লিখছেন যে আমাদের ডাক্তার সাহেবা পর্দা পরিহিতা পর্দার সর্বোত্তম রূপ নিয়ে সামরিক বাহিনীর যুবকদের মতো দৌড়তে দেখা যেত। যেসব মহিলারা পর্দাকে বাধা মনে করেন তাদের জন্য সর্বোত্তম আদর্শ ছিলেন, সারাদিন কাজ করতেন আর খুবই সক্রিয় কর্মঠ থাকতেন, কখনো ক্লান্তি প্রকাশ করতেন না। ডক্টর সুলতান মুবাশের সাহেব বলেন যে সাধারণ জীবনের কোয়ার্টারে আমরা থাকতাম আর তিনিও, সে যুগের আবহাওয়ার পরিবেশ ছিল অকৃত্রিমতা ছিল, আসা যাওয়া আনাগোনা ছিল। মৌলানা দোস্ত মোহাম্মদ সাহেবের পুত্র তিনি, তার এবং মৌলানা আব্দুল মালিক খান সাহেবের মাঝে বন্ধুত্ব ছিল। মৌলানা আব্দুল মালিক খান সাহেবের কোনো পুত্র যেহেতু ছিল না, তাই দোস্ত মোহাম্মদ সাহেব তার পুত্রকে বলেন যে তার ঘরে খবরাখবর নেবে, কোনো জিনিসের যদি প্রয়োজন হয় আনতে বা ক্রয় করতে হয় বাজার থেকে, তাহলে তাদের কাজ করে দেবে, ইনি সেখানে যেতেন। এই দিক থেকে বড় অকৃত্রিম সম্পর্ক ছিল, তিনি বলেন। এরপর ডক্টর সাহেবের সাথেও জানাশোনা ছিল, তাকেও জিজ্ঞেস করতাম কোনো কিছুর প্রয়োজন হলে। আমরা কলিগ সহকর্মী ছিলাম, সামান্য কোনো কাজ করে দিলে এতটা কৃতজ্ঞতা প্রকাশ করতেন যে কৃতজ্ঞতার কোনো সীমা থাকত না। এরপর আমাদের সন্তান সন্তানদের তোহফা, স্ত্রীকে উপহার এবং তাকেও উপহার দিতেন। তার বিভাগ ছিল গাইনি বিভাগ, তিনি লেখেন যে এটিকে আধুনিক চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ করার জন্য প্রায় প্রত্যেক বছর ইংল্যান্ডে গিয়ে নতুন প্রযুক্তি সম্পর্কে শিখে আসতেন, ব্যক্তিগত খরচে আসতেন, বিভিন্ন ব্যক্তির সহযোগিতা নিয়ে নতুন মেশিনও আনতেন। সম্প্রতি জুবাইদা বানি উইংয়ের নতুন অপারেশন থিয়েটার প্রতিষ্ঠার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখেন, কিন্তু এটি ব্যবহারের সুযোগ পাননি। যাই হোক, আল্লাহ তাআলা বর্তমান ডাক্তারদের এর সঠিক ব্যবহারের তৌফিক দিন। তিনি আরো লেখেন যে বিভাগের বর্তমান শেপ যা এক কক্ষ থেকে আরম্ভ হয়েছিল, বদলমর হাসপাতালে গাইনি বিভাগ শুধু একটা কক্ষেই সীমিত ছিল, আজকে পুরো উইংয়ে তার রূপ নিয়েছে। এক্ষেত্রে ডক্টর নুসরজান সাহেবের যোগ্যতা এবং দিবারাত্রির পরিশ্রম এবং তার আন্তরিকতার আবেগ অনুভূতি আর উচ্ছ্বাসের গভীর সম্পর্ক আছে। একজন স্টাফ নার্স জমিলা সাহেবা লিখছেন, ডাক্তার সাহেবার ইন্তেকালে আমরা গভীরভাবে মর্মাহত। ডাক্তার সাহেবা খুবই ভালো, উন্নত চরিত্রের অধিকারী ডাক্তার ছিলেন, আমাদের সবার প্রতি গভীর যত্নবান ছিলেন, সন্তানের মতো আমাদের ভালোবাসতেন এবং যত্ন নিতেন। যেই দরিদ্র বা গরিব রোগী আসতো তার এন্ট্রি ফি ফেরত দিয়ে দিতেন এবং ওষুধও নিজের কাছে নিজের কাজ থেকেই দিতেন। আরেকজন স্টাফ নার্স নুসরত সাহেবা লেখেন যে সর্বোত্তম স্নেহশীলা শিক্ষক যোগ্য ডাক্তার ছিলেন, আমি প্রায় 31 বছর তার তত্ত্বাবধানে অতিবাহিত করেছি। খুবই স্নেহশীলা, খুবই সংবেদনশীল, প্রতিটি কঠিন মুহূর্তে সঙ্গ দিতেন, বড়দের প্রতি সহানুভূতিশীল, বাচ্চাদের প্রতি স্নেহশীল, রোগীদের প্রতি খুবই ভালোবাসাপূর্ণ ব্যবহার করা, তাদের কষ্টকে নিজের কষ্ট মনে করা, সকল কর্মচারীদের উন্নত এবং ভালো ব্যবহারের নসিহত করা, খলিফা আক্তারের ডাকে সাড়া দানকারিণী ব্যক্তিত্ব ছিলেন। তার এক রোগিণী লিখছেন যে একবার আমার চিকিৎসা করছিলেন, ওয়াকফে জিন্দেগির স্ত্রী হিসেবে গভীর মনোযোগ রাখতেন, আল্ট্রাসাউন্ড করানোর ছিল। তিনি তার সাহায্যকারীকে বলেন, সাহায্যকারিণীকে বলেন যে তার আল্ট্রাসাউন্ড করে দাও। ভিড় ছিল, একটি চেয়ার ছিল যেখানে এক দরিদ্র মহিলা বসেছিলেন। তার অ্যাসিস্ট্যান্ট সাহায্যকারিণী তাকে, সে মহিলাকে উঠিয়ে, যেহেতু ডাক্তার সাহেব রোগিণীকে পাঠিয়েছেন, তাকে উঠিয়ে তাকে বসাতে চেয়েছেন। হঠাৎ করে পিছন থেকে আওয়াজ আসে যে তুমি এই চেয়ারে বসাবে না। ডাক্তার সাহেব নিজেই চেয়ার নিয়ে আসছিলেন যেন দ্বিতীয় রোগিণী যেন এটি মনে না করেন যে আমাকে উঠিয়ে দেয়া হয়েছে। সব রোগিণীকে, রোগীকে সমান দৃষ্টিতে দেখা হচ্ছে, তারপর থেকে তার অবস্থা দেখেন আর বসার জায়গা ব্যবস্থা করার জন্য চেয়ার নিয়ে নিজে আসেন এবং রোগিণীকে সেখানে বসিয়ে দেন। নিজের আরেকজন ডাক্তার সাহেব রয়েছেন, তিনি লেখেন জামাতের জন্য গভীর আত্মাভিমানী ছিলেন, খেলাফতের প্রতি সুগভীর প্রেমময় সম্পর্ক ছিল, নিজের সাথে সহকর্মী ডাক্তারদেরকে উৎসাহিত করতে খলিফার সাথে ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করবেন এবং দোয়ার জন্য সবসময় লিখবেন, সব কাজের জন্য যখনই দোয়ার জন্য, সব কাজের সময় দোয়ার জন্য লিখবেন। খলিফাকে যখনই লেখেন আমাদের জন্য, খলিফাকে যখনই লিখতেন দোয়ার জন্য আমাদের কথাও তিনি বলতেন। তিনি সে ইনি লিখেছেন যে আপনার পক্ষ থেকে যখন উত্তর আসতো সবাইকে পড়ে শোনাতেন, তার চোখে এক আনন্দ বিরাজ করত, তার কণ্ঠেও তা স্পষ্ট হতো, তার চোখ থেকেও তিনি বলেন আমাদের সবার ইমান বৃদ্ধির কারণ ছিলেন। নিজের জীবন জামাতের জন্য উৎসর্গ করে জাগতিক স্বাচ্ছন্দ্য এবং সম্পদেরই কোরবানি করেনি, বরং আমরা সব ডাক্তারদের নিজের জীবনে দৃষ্টান্ত দিয়ে জীবন শুরু করার এবং খেদমতের জন্য অনুপ্রাণিত করতেন। তার সাথে কাজ করে প্রতিদিন সতেজ হত আর গভীর প্রেরণা অনুভব প্রেরণা পেতাম। খেলাফতের সাথে সম্পর্ক এবং আনুগত্যের একটি ঘটনা আবেদ খান সাহেব আমাদের প্রেস বিভাগের লিখেছেন, তিনি বলেন যে তিনি আমাকে বলেছেন আমি খলিফা ওয়াক্তের মুখে কোনো কথা যদি ভাষা ভাষাও শুনি, নির্দেশ না হলেও সেদিকে আমি নির্দেশ মনে করি এবং তা মেনে চলার চেষ্টা করি, তো এই হলো সেই বিশ্বস্ততা এবং আনুগত্যের মান যা তার মাঝে বিদ্যমান ছিল। অনেকেই লিখেছেন সবকিছু বলা এখন কঠিন, একবার এক মহিলা লিখেছেন যে আমি আমার ঘর থেকে হাসপাতালের পিছনে লাজনার অফিসে যাচ্ছিলাম, যিনি জামাতি গাড়িতে বাইরে আসছিলেন, জামাতি কাজে যাচ্ছিলেন, জিজ্ঞেস করেন যে কোথায় যাচ্ছ, আমি বললাম লাজনার অফিসে যাচ্ছি, আমার ডিউটি আছে। তিনি ড্রাইভারকে বলেন যে প্রথমে তাকে লাজনার অফিসে নিয়ে যাও, তিনি জামাতি কাজে যাচ্ছেন। তিনি বলেন জামাতি গাড়ি শুধু জামাতি কাজের জন্য আমি ব্যবহার করি। তার কন্যা নুদরত আয়েশা সাহেবা বর্ণনা করেন যে আমার মা এক আদর্শ মা, খুবই স্নেহশীলা ব্যক্তিত্ব ছিলেন, আমার এবং আমার সন্তানদের জন্য অনেক দোয়া করতেন। যখনই সমস্যা দেখা দিত তাৎক্ষণিকভাবে মাকে ফোন করতাম, আর ফোন করে নিশ্চিন্ত হয়ে যেতাম। আল্লাহ তাআলার ফজলে পরে সেই কাজ সহজ হয়ে যেত। আমাকে আরো বলেন যে বলতেন যে তুমি কৃতজ্ঞতার সিজদা করো। আমার লালন পালন এবং তরবিয়তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এত দৃঢ় মনোবলের অধিকারিণী, সৎ সাহসের অধিকারিণী ছিলেন যে পিতা মাতা উভয়ে হয়ে আমাকে লালন পালন করেছেন। কখনো যদি এমন মনে হতো যে কন্যার সঠিকভাবে সেবা করতে পারেননি, তাহলে বলতেন যে মেয়েকে ব্যস্ততার কারণে ততটা সময় দিতে পারেনি, কিন্তু তাৎক্ষণিকভাবে আবার বলতেন যে মানবতার সেবায় যে সময় অতিবাহিত হয়েছে তার গুরুত্ব অনেক বেশি। আল্লাহ তাআলা আমার সন্তানের কাজ নিজেই সহজ করবেন। সবসময় আমাকে বলতেন যে তোমাদের নানা জান দুটো নসিহত করেছেন সন্তানদের, একটি হলো আল্লাহর উপর নির্ভর করা, দ্বিতীয়টি হলো খেলাফতের সাথে সম্পৃক্ততা। সেই নসিহতই আমি তোমাকে করছি যে সবসময় আল্লাহর উপর নির্ভর করো, ভরসা করো, খেলাফতের সাথে নিজেকে এবং সন্তান সন্তানদের সম্পৃক্ত রেখো, খেলাফতের প্রতি গভীর ভালোবাসা রাখতেন। যখন অসুস্থ হন আর ভেন্টিলেটর লাগানো হচ্ছিল তখন নামাজ পড়েন এবং আমার মোবাইলে কোরআন শরীফ পড়েন, আর একটা কলম আনিয়ে লিখিয়ে দেন যে খলিফাবাদকে বারবার দোয়ার বার্তা বা পায়গাম প্রেরণ করো। তিনি বলেন যে আমি মাকে অশেষ নিষ্ঠাবতী এবং জামাতি খেদমতের প্রেরণায় সমৃদ্ধ পেয়েছি। ফজলমর হাসপাতালে মায়ের খেদমতের সূচনা হয় ছোট্ট একটি কনসালেশন কক্ষে। এই কক্ষের একদিকে সাদা মাটা টেবিল চেয়ার রাখা ছিল। তার খেদমতের প্রেরণা এবং দোয়া প্রথমে তাকে লেবার বোর্ড, এরপর গাইনি বিভাগের পৃথক বিল্ডিং আল্লাহ তাআলা দিয়েছেন, যাকে তিনি এবং তার টিম গভীর আগ্রহ এবং প্রেরণার সাথে এক সফল উইংয়ে তাকে পরিবর্তন করেছেন। মেডিকেল যন্ত্রপাতি ক্রয় করার জন্য লাহোর এবং ফয়সালাবাদ যেতেন, আর আমিও কোনো কোনো সফরে তার সাথে ছিলাম। প্রত্যেক দোকানদারের কাছ থেকে কোটেশন নিতেন, জামাতের পয়সা সাশ্রয়ের চেষ্টা করতেন। একবার আমার মেয়ে আলিয়া 15 দিনের জন্য রাবুয়া এসেছিলেন, তাকেও তার বিভাগের কাজে সামিল করেন যে টাইপিংয়ে সাহায্য করে, কেননা তোমার টাইপিংয়ের গতি ভালো, জামাতের সেবা করা একটা পরম সৌভাগ্য, এই সৌভাগ্যের অধিকারিণী হও। তার কাজের এমন একাগ্রতা ছিল, তার মাঝে রোগের শেষ দিনগুলোতেও হাসপাতালের নাম শুনে তার চেহারায় মুচকি হাসি আসত। আর তন্দ্রার অবস্থায় হাসপাতালের থিয়েটার এবং যারা মেশিন বানাত এমন কোম্পানির নাম নিত যা শুনে ইংরেজ নার্সও আশ্চর্য হতো আর আমাকে জিজ্ঞেস করতো যে ইনি কী বলছেন। আল্লাহর পবিত্র সত্তায় তার গভীর তওয়াক্কো ছিল। ভয়াবহ রোগের সময়ও কয়েকদিন তার জন্য কথা বলা সম্ভব হয়নি। যখন স্পিকিং ভাল্ব লাগানো হয় যে প্রথম বাক্য মায়ের মুখ থেকে বের হয় তা হলো, আমার মেয়ে আল্লাহর হাতে ছেড়ে দাও। আমার কান্না আসলে চোখের ইশারায় আল্লাহর দিকে ইঙ্গিত করতেন। আল্লাহ তাআলা তার একমাত্র কন্যাকে ধৈর্য দিন, মনোবল দিন, আর তার মা তাকে যে সমস্ত নসিহত করেছেন, তার কাছে তিনি যে প্রত্যাশা ব্যক্ত করেছেন, আল্লাহ তাকে সেই প্রত্যাশা পূরণের তৌফিক দান করুন। আল্লাহ তাআলা তাকে তার নিরাপত্তার বেষ্টনীতে স্থান দেন আর তার কন্যাকেও মর্বা পদমর্যাদা উন্নীত করুন। আল্লাহ তাআলা ফজলমর হাসপাতালকে খেদমতকারিণী, সেবাকারিণী, বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালনকারী, বিশ্বস্ততার সাথে জামাতের সাথে সম্পৃক্ত, খেলাফতের এতাৎকারী ডাক্তার দান করুন যারা রয়েছেন বর্তমানে এ কাজে। আল্লাহ তাআলা তাদেরকে উত্তরোত্তর উন্নতি দিন। জুমার নামাজের পর তাদের উভয়ের গায়েবানা জানাজা পড়াবো ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.